ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর দুটো, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। আমাদের শ্রোতা দর্শকদের বাংলাদেশের 50 বছর পূর্তি স্বাধীনতার এই উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আমি রোকেয়া হায়দার। আমাদের আজকের অনুষ্ঠানে নিয়মিত পরিবেশনে আছে ঢাকা কলকাতার সংবাদদাতাদের রিপোর্ট, আমাদের ওয়াশিংটনের কিছু পরিবেশনা এবং বিশেষ কিছু সাক্ষাৎকার বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। তবে রোজকার মতন আসুন শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন 65টি দিন অতিবাহিত করেছেন। রক্ষণশীল সমালোচকেরা ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়া বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন হয়তোবা এই কাজের জন্য উপযুক্ত নন। দৃশ্যত সেই ধারণা প্রত্যাখ্যান করতেই আয়োজিত হয়েছিল এই সাংবাদিক সম্মেলনের। প্রেসিডেন্ট বাইডেন সংক্ষিপ্ত ভাষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তাকে জিজ্ঞাসা করা বেশিরভাগই প্রশ্নই ছিল অভিবাসন প্রসঙ্গে, বিশেষ করে সীমান্তে শিশুদের প্রতি সরকারের আচরণ সম্পর্কিত। আগামী নির্বাচনে তিনি দাঁড়াবেন কেন জিজ্ঞাসা করা হলে তিনি 2024 সালে পুনর্নির্বাচনে দাঁড়াবেন বলে জানিয়েছেন। রিপাবলিকানদের ভোটিং নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন বলেন এই ধারণা আমেরিকান সুলভ নয়, এটি এক ভ্রান্ত ধারণা। সেনেটে ফিলিবাস্টার বা বিলম্বিত করার কৌশলের নীতি সম্পর্কে প্রেসিডেন্ট পরিতাপ করে বলেন যে সেনেটে এই নীতি এক অন্তরায় এবং সেনেটররা যাকে ব্যাপকভাবে অপব্যবহার করেছে। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জেনিফার রুবিন বলেছেন সাংবাদিকেরা এই সংবাদ সম্মেলনের জন্য জোরাজুরি করেছেন, অথচ তারা বহু প্রশ্ন করতে ব্যর্থ হয়েছেন, যেমন মহামারী সংকট, মুদ্রাস্ফীতি, জলবায়ু পরিবর্তন বা অবকাঠামো সম্পর্কিত কোনো প্রশ্ন তারা তাকে করেননি। প্রেসিডেন্ট নিজেই এসব প্রসঙ্গ টেনেছেন, এটা নিতান্তই দুঃখজনক ও আন্তরিকতা বিবর্জিত। প্রেসিডেন্ট বাইডেন বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের মাসিক সম্মেলনে অতিথি বক্তা হিসেবে অংশ নিয়েছেন, যে সম্মেলনে কোভিড-19 টিকা কর্মসূচি ও ইউরোপের বহু অংশে মহামারীর নতুন প্রাদুর্ভাবের উদ্বেগ প্রাধান্য পায়। এই সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা তাদের সম্পর্ক ঝালাই করার প্রয়াস চালান, যে সম্পর্ক প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট বার্তা দিয়েছেন যে আমাদের মিলিত চ্যালেঞ্জ মোকাবেলায় এবং সমগ্র ইউরোপের মুক্ত ও শান্তিপূর্ণ মিলিত লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ইউরোপ মহাদেশে আমাদের মিত্র ও ইউনিয়নভুক্ত অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কমান্ডার বলেছেন যুক্তরাষ্ট্র যদি তাদের সকল সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় তবে তাঁর আশঙ্কা বর্তমান কাবুল সরকারের পতন ঘটবে এবং তালিবান গোষ্ঠী তাদের নিরাপত্তা বাহিনীকে হটিয়ে দেবে। বিশেষ বাহিনীর প্রধান জেনারেল রিচার্ড ক্লার্ক বৃহস্পতিবার সেনেটে আইন প্রণেতাদের বলেন আফগান সামরিক বাহিনী তাদের ক্ষমতা বৃদ্ধি করেছে, তবে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া তারা টিকতে পারবে না।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে হেফাজতে ইসলাম সহ কয়েকটি ইসলামিক গ্রুপ ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে নিয়ে ঢাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। বিস্তারিত শোনাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী তার রিপোর্টে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে 4 জনের মৃত্যু হয়েছে। ঢাকায় বাইতুল মোকাররম মসজিদে মুসল্লিদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারিতে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ 4 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গুলিতে 4 জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সারা দেশে বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে হেফাজত কর্মীরা বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছেন। ওদিকে জুমার নামাজের পর মোদী বিরোধী বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা। সেখানে নামাজ পড়তে যাওয়া মুসল্লি ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের অন্তত 55 জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। বেলা 1:30 থেকে শুরু হয়ে থেমে থেমে কয়েক ঘন্টা সংঘর্ষ চলে। জুমার নামাজের পর মুসল্লিরা বিক্ষোভ শুরু করার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় কিছু যুবক লাঠিসোঁটা নিয়ে প্রতিবাদকারীদের উপর হামলা করে। প্রতিবাদকারীরা অভিযোগ করেছেন পুলিশের সঙ্গে ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরা তাদের উপর হামলা করে। হামলার কারণে আহত অনেকে মসজিদের ভেতরে আটকা পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়ে জল কামান নিয়ে টহল দিতে দেখা যায়। ওদিকে ঢাকা ও চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রদের উপর হামলার খবরে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছেন মাদ্রাসা ছাত্ররা। বেলা 3:30 দিকে শহরের বিভিন্ন স্থানে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ শুরু হয়। লাঠিসোঁটা নিয়ে তারা শহরের প্রধান সড়কের টিএ রোড, কমার্শিয়াল মোড় ও বাদুঘরে কুমিল্লা সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এ সময় বিভিন্ন স্থাপনার উপর হামলা চালানো হয়। রেল স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় শহরের প্রধান সড়ক এবং কুমিল্লা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবাংলার সীমান্ত এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নজরদারি শুরু করেছে। শুনুন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের একটি প্রতিবেদন।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটের আগে লাগোয়া রাজ্যগুলি থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের ক্ষেত্রে নজরদারি চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সীমানা দিয়ে অস্ত্রশস্ত্র বা টাকা যাতে ঢুকতে না পারে কমিশনের নির্দেশে তা নিশ্চিত করা হচ্ছে বলেই খবর। ইতিমধ্যে ভিডিওর মাধ্যমে রাজ্যের মুখ্য সচিব ডিজি এবং 5 জেলার ডিজি ও এসপিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ওই বৈঠকের পর বাংলার সীমানায় বাড়ানো হয় নজরদারি। রাজ্যজুড়ে 50টির বেশি চেকপয়েন্টে তটস্থ প্রশাসন। অস্ত্র, অর্থ, মদ বা ভিন রাজ্যে দুষ্কৃতীদের ঢুকতে না পারে তা নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। ভোটে হিংসা রুখতে কঠোর পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের লক্ষ্যে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পর্শকাতর, অতিস্পর্শকাতর বুথগুলিতে গণ্ডগোল ঠেকাতে 50% বুথে চলবে ওয়েবকাস্টিং, থাকবে সিসিটিভি, ঘুরবেন মাইক্রো অবজারভাররা বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশেষ সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। এবারে অন্যান্য খবর। তুরস্ক ও ফ্রান্সের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তুরস্ক সরকারকে তাদের আগামী বছরের ফিরতি নির্বাচনে হস্তক্ষেপ করার দোষারোপ করেছেন। ফ্রান্সের জাতীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রন বলেন, আঙ্কারা তাদের জাতীয় মাধ্যমে মিথ্যা গুজব ছড়াচ্ছে যে ফ্রান্স ইসলাম ধর্মের সঙ্গে বিরোধে জড়িত। প্রেসিডেন্ট ম্যাক্রন জোর দিয়ে বলেন, তুরস্ক আগামী বছরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে, যেসব হুমকি সত্যি এবং তা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, তুরস্কের এ ধরনের মনোভাব থাকলে ফ্রান্স তুরস্কের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারবে না। ইসরায়েলে বৃহস্পতিবার প্রকাশিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, এবারও কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই সেখানে এক রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ইসরায়েলে দুবছরে 4 অনুষ্ঠিত নির্বাচনকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যোগ্যতা যাচাইয়ের নির্বাচন বলে ধরা হয়, কারণ তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং উপহার গ্রহণের অভিযোগ রয়েছে। তিনি এই নির্বাচনে তার টিকা কর্মসূচির সফলতাকে তুলে ধরেন, তবে মহামারী চলাকালে অভিযুক্ত হবার পর সরে না দাঁড়ানোর জন্য তার সমালোচনা করা হয়। এবং মিশরের সুয়েজ খাল কর্তৃপক্ষ দুদিন ধরে সুয়েজ ক্যানালে আটকা পড়া কন্টেইনার জাহাজ এভারগ্রিনকে মুক্ত করতে আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই জাহাজটির দৈর্ঘ্য খালের ব্যাসের চাইতে বেশি। এটিকে জটমুক্ত করে আবারও ভাসানোর চেষ্টা চালানো হচ্ছে। কর্তৃপক্ষের ধারণা, দমকা হওয়া ও বালির ঝড় জাহাজটির উপরে বসানো কন্টেইনারে ধাক্কা দিলে জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে আসুন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের আজকের পরিবেশনা শুরু করা যাক। গোড়াতেই রয়েছে ঢাকা কলকাতার সংবাদদাতাদের বিশেষ রিপোর্ট, আছে সাক্ষাৎকার এবং বিশেষ কিছু পরিবেশনা। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অর্থনৈতিক সহ সামগ্রিক উন্নয়নের প্রশংসা করে বলেছেন, এমন কেউ নেই যারা বাংলাদেশকে তাদের অধীনস্থ করে রাখতে পারে। দুদিনের ঢাকা সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার শেষ বিকেলের অনুষ্ঠানে দীর্ঘ ভাষণে সন্ত্রাস এবং জঙ্গিবাদ মোকাবেলায় একযোগে কাজ করার তাগিদ দেন। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে শিক্ষাবৃত্তি সহ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার প্রশংসা করে এখনও এই সম্পর্ক অটুট রয়েছে বলে উল্লেখ করেন।
ভারত ঝুঁকে ঝুঁকে সবসময় কিন্তু বাংলাদেশের পাশে আছে। প্রধানমন্ত্রী মোদীজির প্রতিবেশী সর্বাগ্রে এই নীতি প্রশংসা করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ এবং সংযোগ সহ ভারতের সাথে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। করোনা মহামারী ছড়িয়ে পড়া এবং পুনরায় নতুন মাত্রায় ব্যাপকতা পাওয়ার মধ্যেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঢাকা সফর। ঢাকা সফরে এসে তিনি জাতীয় স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বার্তায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। প্রেসিডেন্টের পক্ষে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভিডিওতে ওই বার্তা পাঠ করেন। প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয় ধন্যবাদ জানান এবং এক্ষেত্রে কার্যকর অংশীদার হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রেসিডেন্ট বাইডেন জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সক্রিয় থাকার জন্য তাগিদ দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে প্রেরিত বার্তায় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন, দুই দেশের উন্নয়ন অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে নাসরিন হুদা বিথি তার রিপোর্টে জানাচ্ছেন,
বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্যই বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। বাঙালি ছাপিয়ে পড়েছিলেন দেশ স্বাধীন করবার লক্ষ্যে। এরপর একের পর এক উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে চলা বাংলাদেশ আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। ভোরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বলেন,
আমাদের এই সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে যে স্বাধীনতার সুফল যাতে করে আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। আজকে জাতির পিতা সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, কিন্তু এখনও যারা সেই সময় যুদ্ধপরাধী, যারা প্রতিক্রিয়াশীল শক্তি, যারা মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে কাজ করেছে, তারা এখনও তাদের ষড়যন্ত্রের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ সময় আরো অনেকে স্বপ্নের বাংলাদেশের কথা বলেন।
কাউকে পিছিয়ে রেখে নয়, সকল শ্রেণীর, সকল পেশার, সকল মানুষকে এগিয়ে নিয়ে এক সারিতে কাজ করে আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবেন জননেত্রী শেখ হাসিনা। আমরা প্রত্যেকে তাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেব।
আজ ক্ষুধা দারিদ্র সবকিছুই মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হয় বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ।
আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশ আরো সুশৃঙ্খল হবে, আরো সুন্দর হবে।
বাংলার মাটিতে এই স্বাধীনতাটাকে আমরা ধরে রাখবো, এই প্রত্যাশায় আজকে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি।
বঙ্গবন্ধু যে সোনার বাংলা স্বপ্ন দেখেছিলেন, যে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেই ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশের পথে আজ বাংলাদেশ এগিয়ে চলেছে।
আজ স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ পেয়েছে নিজস্ব স্যাটেলাইট, মেট্রো রেল, পদ্মা সেতু এবং ডিজিটাল বাংলাদেশ সহ আরো অনেক অর্জন। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
ভোরের সূর্য উদয়ের সাথে সাথে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় 71 বীর শহীদদের। এরপর ফুল শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। বৈশ্বিক মহামারী করোনার কারণে চট্টগ্রামে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচিও সীমিত পরিসরে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে অসাম্প্রদায়িক, প্রগতিশীল, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ।
যত মৌলবাদ, যত সন্ত্রাসবাদ, যত জঙ্গিবাদ, সব কিছু আমরা উতরিয়ে আমাদের নতুন প্রজন্ম আরেকটি নতুন সুন্দর বাংলাদেশ গড়বে, বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে। আজকের 50তম এই স্বাধীনতা দিবসে শপথ হোক আমাদের নতুন প্রজন্মের জন্য। এটি
যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে ধর্মান্ধতাটা দূর হোক, অসাম্প্রদায়িকতা বাড়ুক এবং বিজ্ঞান মনস্ক প্রগতিশীল একটি দেশ যেন আমরা বিনির্মাণ করতে পারি সাধারণ মানুষের কাছে, এই প্রত্যাশা।
এই যে 25 মার্চ রাত্রিতে যে আমরা শুধু গুলি শব্দ শুনেছি এবং হাহাকার শুনেছি, কান্না শুনেছি, এরকম একটি জঘন্যতম নিরস্ত্র মানুষের উপর, ঘুমের মধ্যে মানুষের উপর হামলা চালানো, এটা পৃথিবীর কোনো ইতিহাসে পাওয়া যাবে না। সুতরাং আজকের এই সুবর্ণ জয়ন্তীর এখানে দাঁড়িয়ে, পবিত্র শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে দাবি করতে চাই আন্তর্জাতিকভাবে গণতন্ত্রের স্বীকৃতি দেওয়া হোক।
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে এসে আমরা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে আজকে উপনীত হয়েছে।
শুধু একটাই উদ্দেশ্য এই স্বাধীনতার 50 বছরে, যে আমরা যে এগিয়ে গেছি এই 50 বছরে, আমরা স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের ঘোষণা আমাদের মধ্যে এসেছে এবং আমরা সেই উৎসবটিও আগামী 2 দিন করব।
এর আগে নানা আয়োজনে পালন করা হয় জাতীয় গণহত্যা দিবস। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বগুড়া থেকে জানিয়েছেন বিস্তারিত প্রতীক কুমার।
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলেও পালিত হয়েছে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয়। সকাল থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করা হয়। এ সময় স্বাধীনতার সুফল পাওয়া না পাওয়ার নানা দিক নিয়ে কথা বলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
যে আশা আকাঙ্ক্ষায় আমরা দেশটা স্বাধীন করেছিলাম, আমরা কি সত্যিকার অর্থে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি? আমরা কি গণতন্ত্র ফিরে পেয়েছি? যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি সেই গণতন্ত্র কি আমরা ফিরে পেয়েছি? মানুষের ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করে দেশটা স্বাধীন করেছিলাম, আমরা কি ভোটের অধিকার কি প্রতিষ্ঠিত করতে পেরেছি? সাধারণ মানুষের মুখে কি হাসি ফুটাতে পেরেছি? বহু প্রশ্ন আজকে জেগে যায়।
সেই সময় বাংলাদেশে যারা ছিল, আপনার বাংলাদেশ ন্যাশনাল পার্টি, কমিউনিস্ট পার্টি, আপনার ডানপন্থী, বামপন্থী, শুধুমাত্র একটি দল ছাড়া সমস্ত জনগণ, সমস্ত পার্টি তার স্বাধীনতার আপনার জন্য ঝাঁপিয়ে পড়েছিল এবং সাধারণ কৃষক, শ্রমিক, মেরুদী মানুষ, ছাত্র, জনতা, সবাই, সবারই দান আছে আপনার স্বাধীনতার জন্য।
এদিকে বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন 150 ফিট দৈর্ঘ্য এবং 90 ফিট প্রস্থ একটি জাতীয় পতাকা প্রদর্শন করেছে। সাবেক এসব শিক্ষার্থীদের দাবি, পতাকাটি বাংলাদেশের সবচেয়ে বড়। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
আনিস আহমেদ, সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছে।
আজ থেকে 50 বছর আগে এই দিনে স্বাধীনতা ঘোষিত হলো। 25 মার্চ রাতে যখন আমরা দেখলাম যে পাকিস্তান হানাদার বাহিনী নির্বিশেষে বাঙালির হত্যাযজ্ঞে মেতে উঠেছে। তারপরই বাঙালি স্বাধীনতা ঘোষণা করল। 1971 সাল পুরো বছর ধরেই বোধ হয় বাঙালির জন্য সেরকমই একটি সময় ছিল, যেখানে বসন্তের আশা ছিল, আবার হিমেল একটা আবহ বিরাজ করেছিল প্রচন্ড ভাবে, যেখানে আমাদের জন্য আশার কারণে একটি উত্তম সময় ছিল, আবার আমাদের হতাশার কারণে একটি নিকৃষ্টতম সময় ছিল। আজকে সেই সময় নিয়েই আমরা একটু কথা বলবো। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ পরম শ্রদ্ধেয় আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ। শাওন মাহমুদ, আপনাকে স্বাগত।
ধন্যবাদ আজকে আমাকে ডাকবার জন্য। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আজকে আপনাদের সাথে থাকতে পারছি, বাংলায় আপনাদের সাথে একটা অনুষ্ঠান করছি, অনেক 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 ধন্যবাদ সেই জন্য।
ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আজকের দিনে আপনার অনুভূতিটা কি?
আমাদের অনুভূতিটা আসলে 50 বছর ধরে একই রয়ে গেছে। সবার আনন্দ আমাদের শোকের পাহাড়কে স্তিমিত করে দেয়। আমরা কখনোই এইটা হয়তো প্রকাশ করি না, মানুষের আনন্দে কখনো বাধা দেই না, তবে আমি জানি আমাদের সব শহীদ পরিবারের মধ্যেই এই অনুভূতিটা কাজ করে। আমাদের অপেক্ষা, আমাদের শোক, সেটা ছাপিয়ে যখন স্বাধীন বাংলাদেশে মানুষ আনন্দে মেতে ওঠে, তখন আমরা এই বিষয়টা নিয়ে কখনো কারোর সাথে কথা বলতে চাই না। আমরা সবার আনন্দ দেখতে ভালোবাসি।
তো 71 সালের আপনার কি কোনো স্মৃতি মনে আছে?
আমার বয়স তখন 3 বছর ছিল। আমি এমন একটা পরিবারে বড় হয়েছি এবং এমন মানুষদের মাঝে বড় হয়েছি যেখানে আমার কাছে কখনোই মনে হয়নি যে আমি মুক্তিযুদ্ধের দিনগুলোকে দেখিনি, অথবা বাবাকে ধরে নেওয়ার দিনটাকে আমি দেখিনি, এরকম কখনো মনে হয়নি। আমি চোখ বন্ধ করলেই মুক্তিযুদ্ধ দেখতে পাই। আমি চোখ বন্ধ করলেই সেই 9 মাসের পাকিস্তান হানাদার বাহিনীর তাণ্ডবের কথা আমি স্মরণ করতে পারি, আমি চোখে দেখতে পাই। সেই জন্য আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি যে না। আর সবচেয়ে বড় কথা হলো বাবা ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে গিয়ে যে পরিমাণ মুক্তিযুদ্ধকে জানতে হয়েছে, বাবাকে জানতে হয়েছে, একেবারে সে 1948 সাল থেকে মোটামুটি আমার কাছে কোনো কিছুই মনে হয় না যে আমি দেখিনি। আমার জন্মের আগের সময়গুলো আমি দেখতে পাই চোখে।
সেই আসলে সেই অনুভূতিটা জাগ্রত রয়েছে আপনার মনে, আমাদের অনেকেরই মনে, যে সেই 47-48 এর পর থেকে যে দীর্ঘ সংগ্রাম পেরিয়ে 1971 অবধি আমরা পৌঁছলাম। আপনি একটু আগেই আপনার ব্যক্তিগত বেদনার কথা বলছিলেন, আসলে এই বেদনাও কিন্তু আমাদের সমষ্টিগত। আমরাও সকলেই স্বাধীনতা দিবসের আনন্দে সেটি প্রকাশ করি না, অনেক সময় এটি প্রকাশিত হয় 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে। তো আপনার এই যে মিশ্র প্রতিক্রিয়া, একদিকে অত্যন্ত একটি বেদনার্থক ঘটনা ঘটেছিল বিশেষ করে শহীদ আলতাফ মাহমুদের সঙ্গে, আর দ্বিতীয়ত আপনার তো একটু গর্বেরও জায়গা আছে যে আপনার বাবা দেশের জন্যে আত্মত্যাগ করলেন। তো এই মিশ্র অনুভূতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
এটা আসলে এক একটা বয়সের পরে এক একটা অনুভূতি এসে ভর করেছে। এখন যে বয়স আমার, আমি স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে 3 বছরের বড়, তো এখনকার অনুভূতিটা একেবারেই ভিন্ন। আমার কাছে মনে হয়েছে বাবা জীবনী পড়তে গিয়ে, আমি ছোট করে লিখছিও ছোটদের আলতাফ, লিখতে গিয়ে যেটা মনে হচ্ছে যে উনি অনেক আগে থেকেই জানতেন যে উনি দেশের জন্য কাজ করবেন। ওনার মতো একজন জনপ্রিয় সঙ্গীত পরিচালক তখনকার, উনি কি করে মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে গেলেন, এই বিষয়টা যখন আমি ভাবছি পড়ছি, তখন আমার কাছে মনে হয়েছে উনি ভেবেই নিয়েছিলেন যে ওনার যা কাজ উনি তা করে দিয়ে যাবেন। তো বাবার চলে যাওয়াটা এখন এই বয়সে এসে আমার 53 বছর এবার পড়বো আমি, আমার কাছে মনে হয় বাবা যা চেয়েছিলেন দেশের জন্য করতে, তার যা দায় ছিল, তার যা দায়িত্ব ছিল তা মিটিয়ে দিয়ে চলে গিয়েছেন। এইটাকে আমি খুব পজিটিভ একটা জায়গায় নিয়ে গিয়ে দেখতে চাই তার আত্মত্যাগকে।
শামুন মাহমুদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
চট্টগ্রামের হাটাজারিতে হেফাজতে ইসলামের কর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে জুমার নামাজের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে সফরের প্রতিবাদে আয়োজিত সমাবেশকে ঘিরে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় হেফাজত কর্মীরা লাঠি শোটা এবং ইট পাটকেল নিয়ে হাটাজারি থানায় হামলা করে। এক পর্যায়ে হেফাজত কর্মীরা চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় এবং বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে পুলিশসহ অন্তত 10 জন আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে 4 জন মারা যায় বলে গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পাড়ির এসআই শীলব্রত বড়ুয়া। তবে এদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
কাল গভীর রাতে মুম্বাইয়ের ভান্দুপ অঞ্চলে একটি হাসপাতালে আগুন লেগে এ পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটি মূলত করোনা আক্রান্ত রোগীদের জন্য সংরক্ষিত। 73 জন রোগীর মধ্যে 73 জনই ছিলেন করোনা আক্রান্ত। তাদের অনেককেই ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। রাত 12:30 নাগাদ হাসপাতালে আগুন লাগে। অতি দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। 23টি দমকলের গাড়ি ও অতিকায় জলের ট্যাঙ্কার ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন আর ধোঁয়ার মধ্যেই দমকল কর্মীরা এবং হাসপাতালের কর্মীরা যতজন পারেন রোগীকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হলেও সকলকে পারা যায়নি। আজ শুক্রবার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পর সাংবাদিকদের জানান, মুম্বাইয়ে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সাধারণ হাসপাতালগুলোতে কুলিয়ে ওঠা যাচ্ছে না বলেই নতুন নতুন হাসপাতালে কোভিড রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হচ্ছে। এটিও তেমনই একটি হাসপাতাল। দমকল কর্মীরা অসাধারণ কাজ করেছেন, তবু ভেন্টিলেশনে থাকা কিছু রোগীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আমি তাদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থী। বাংলাদেশ সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শোকবার্তায় বলেছেন, মুম্বাইয়ের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমার মন অত্যন্ত ব্যথিত হয়ে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.